বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 22 ডিসেম্বর, সাত পৌষ এবং ফার্সি এক দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনের উপর সৌদি আরবের অব্যাহত অবরোধ এবং সানায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের শাহাদাত নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু তেহরানে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুর ঘটনা ইয়েমেনে সৌদি আরবের নানান অপরাধযজ্ঞের আরেকটি বড় দৃষ্টান্ত।
এছাড়া বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, জখম, ভাঙচুর এবং হাঙ্গামা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা ইস্যুতে ভিয়েনা সংলাপ ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা, মার্কিন বিশেষ দূতের হুমকি। ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে সৌদি আরবের অসহযোগিতা, আনুষ্ঠানিক অভিযোগ জানাবে তেহরান। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপির সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 30। এবং ভারতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইস্যুতে সংসদ মুলতবি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আমেরিকা আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হুমকি দিয়ে বলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে সংলাপ চলছে তা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার 3 বছর পরে এসে ইরানকে এই হুমকি দিল ওয়াশিংটন। গতকাল ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট মেলি সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে সংকট বাড়বে। ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর পক্ষের আলোচকরা 7ম দফা আলোচনা শেষ করার কয়েকদিন পর আমেরিকার পক্ষ থেকে এই হুমকি এল। ভিয়েনা আলোচনায় ইরান এই দাবি জানিয়েছে, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনলে তাকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনো পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না। এছাড়া একবারে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের এই দাবি যৌক্তিক হলেও ইউরোপের দেশগুলো তা মেনে নিতে গড়িমসি করছে। এই গড়িমসির পেছনে আমেরিকার হাত রয়েছে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের অসহযোগিতার কারণে ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুকে সময়মতো সানা থেকে তেহরানে আনা যায়নি এবং এ কারণে তার করোনা চিকিৎসায় দেরি হয়েছে। তিনি আরও বলেছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে তেহরান। হাসান ইরলু গতকাল তেহরানের একটি হাসপাতালে কোভিড-19 চিকিৎসা গ্রহণ করা অবস্থায় ইন্তেকাল করেন। ইয়েমেনের উপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সানা থেকে তেহরানে আনতে দেরি হয়। হাসান ইরলুর জানাজা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতকে তেহরানে ফিরিয়ে আনার বেশ কয়েকদিন আগ থেকেই ইরান তৃতীয় একটি দেশের মাধ্যমে সৌদি আরবকে বারবার এই বার্তা দিচ্ছিল যে হাসান ইরলুকে উন্নত চিকিৎসার জন্য তেহরানে ফিরিয়ে আনা প্রয়োজন। এজন্য তেহরান থেকে বা তৃতীয় কোনো দেশ থেকে সানায় বিমান পাঠানোর অনুমতি চাইলেও রিয়াদের পক্ষ থেকে সেই অনুমতি দেয়া হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুক মৃত্যুতে ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ। গতকাল ভোরে হাসান ইরলু রাজধানী তেহরানে ইন্তেকাল করেন। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ ইরানের সরকার, জনগণ এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওই পোস্টে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য মহান আল্লাহর কাছে জান্নাত নসিবের দোয়া করেছেন। 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধের সময় হাসান ইরলু সাদ্দামের দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন। আমেরিকাকে উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পুতিন বলেন, ওয়াশিংটনের উস্কানিমূলক তৎপরতার জবাব মস্কো সামরিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেবে। আমেরিকাকে ইউরোপে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে মস্কোর গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো বলেন, আমেরিকা ক্রমেই রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করে যাচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র পূর্ব ইউরোপের কয়েকটি দেশে আমেরিকার প্রায় 8,000 সেনা মোতায়েন রয়েছে। মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সমাবেশ আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গাউস সহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারির নেতাকর্মীরা। কিন্তু বেলা 2টার দিকে সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় লাঠিচার্জ ও গুলিবিদ্ধ হয়ে অন্তত 30 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা। উল্লেখ, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মাসখানেক ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এই দাবিতে আজ বুধবার 32 জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 30 ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটির জন্য প্রেসিডেন্টের কাছে কোনো নাম প্রস্তাব করেননি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আজ বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিকেল 4টায় হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে অংশ নেন। প্রায় সোয়া এক ঘণ্টা পরে বঙ্গভবন থেকে বের হন তারা। হাসানুল হক ইনু বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সম্পূর্ণ এখতিয়ার প্রেসিডেন্টের। জাসদ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি যে আলোচনার সূত্রপাত করেছেন, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক হবে এবং দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন উপহার দিতে প্রেসিডেন্টের সাহায্য করবে। নির্বাচন কমিশন গঠন বিষয়ে বিব্রতকর অবস্থা 5 বছর পরপর হয়। এর স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য প্রেসিডেন্ট যাতে তার ভূমিকা গ্রহণ করেন এবং ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন, এজন্য আমরা প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ইস্যুতে আলোচনার দাবি তোলায় একদিন আগেই সংসদ মুলতবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে কংগ্রেসের পক্ষ থেকে আজ ওই মন্তব্য করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ইস্যুতে আলোচনার দাবি তোলায় একদিন আগেই সংসদ মুলতবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে কংগ্রেসের পক্ষ থেকে আজ বুধবার ওই মন্তব্য করা হয়েছে। তফসিল অনুযায়ী সংসদের শীতকালীন অধিবেশন 29 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু একদিন আগেই আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি হয়। কংগ্রেস নেতারা সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। আজ নয়াদিল্লিতে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খড়গে, জয়রাম রমেশ যৌথভাবে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, আমরা হাউস চালাতে চেয়েছিলাম, কিন্তু অজয় মিশ্র টেনি ইস্যু সামনে আসার পরে আমরা চুপ করে বসে থাকতে পারিনি। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন,
চর্চা ভী মাঙ্গা ওর সাথ সাথ নৈতিকতা কি আধার পর হাম চাহে হাম ইয়ে মাঙ্গ কিয়া থাকে নৈতিকতা কি আধার পর যে কম সে কম জব তক এ তফতিশ খতম নাই হতি তব তক কে লিয়ে মন্ত্রী কো বরখাস্ত কিয়া জানা চাহিয়ে। সরকার কি জো প্রধানমন্ত্রী আর বড়ে বড়ে মন্ত্রী দিন রাত হামে নৈতিকতা কি পাঠ পড়া রহে হ্যাঁ, তো ইসি নৈতিকতা কি আধার পে হি টেনি সাহেব কো বরখাস্ত করনা জরুরি থা।
বলছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, আমরা দাবি করেছিলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নৈতিকতার ভিত্তিতে মন্ত্রীকে বরখাস্ত করা হোক। প্রধানমন্ত্রী ও বড় বড় মন্ত্রীরা আমাদের সবসময় নৈতিকতার কথা বলে থাকেন, সেই ভিত্তিতেই টেনি সাহেবকে বরখাস্ত করা জরুরি ছিল। বিশেষভাবে এ নিয়ে আমরা আলোচনার দাবিও জানিয়েছিলাম, কিন্তু আমাদের দাবিকে অস্বীকার করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এই খবর জানিয়েছে। কান্দাহারে তালেবানের শুদ্ধিকরণ কমিশন গতকাল তাদের সেনা কমান্ডারদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে সাবেক সরকারের সেনা সদস্যদের পাশাপাশি যাদের বিরুদ্ধে শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এমন সময় কমিশনের এই নির্দেশ ঘোষিত হল যখন তালেবান এর আগে বহুবার বলেছে সাবেক সরকারের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চাকরিচ্যুত করা হবে না, বরং তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। আফগানিস্তানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখে মানবিক সহায়তা পাঠানোর উপায় বের করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার তোলা একটি প্রস্তাব আটকে দিয়েছে চীন। বেজিংয়ের এই পদক্ষেপের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন ছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক বলেছেন, চীন ও রাশিয়া প্রস্তাব থেকে একটি অংশ বাদ দিতে চেয়েছে, যাতে বলা হয়েছে আফগান সম্পদ আটক কমিটি যদি মনে করে তাহলে আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠানোর অনুমোদন দেবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু তেহরানে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুর ঘটনা ইয়েমেনে সৌদি আরবের অপরাধযজ্ঞের আরেকটি বড় দৃষ্টান্ত বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু তেহরানে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুর ঘটনা ইয়েমেনে সৌদি আরবের নানান অপরাধযজ্ঞের আরেকটি বড় দৃষ্টান্ত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় 7 বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে এবং সেই সাথে 5 বছরের বেশি সময় ধরে দরিদ্র ওই দেশটির উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ফলে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর বহু বছর ধরে বন্ধ রয়েছে। যদিও ইয়েমেনের জনগণ বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সানার বিমানবন্দরের কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে এবং এমনকি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে, কিন্তু তারপরও সৌদি আরব তাতে মোটেই কর্ণপাত করছে না। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক হুথি রিয়াদের এই আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, সৌদি সরকার সানার আকাশপথ বন্ধ করে দিয়েছে, অথচ দখলদার ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদির আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে। সর্বশেষ সানায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের শাহাদাতের ঘটনা থেকে আবারও ইয়েমেনে সৌদি বর্বরতার চিত্র ফুটে উঠেছে। করোনায় আক্রান্ত ইরানি রাষ্ট্রদূতের অবস্থা শোচনীয় হয়ে ওঠার পর 2 দিন আগে তাকে ইরাকের একটি বিমানে করে সানা থেকে ইরানে নিয়ে আসা হয়, কিন্তু সৌদি আরব অনেক দেরিতে রাষ্ট্রদূতকে তেহরানে স্থানান্তরের অনুমতি দেয়। বলা যায় রিয়াদ ইচ্ছা করেই ইরানি রাষ্ট্রদূতের অবস্থা খুব বেশি শোচনীয় হয়ে ওঠার পরই কেবল তাকে তেহরানে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরব করোনা রোগে আক্রান্ত ইরানের রাষ্ট্রদূতের চিকিৎসার জন্য তেহরানে ফিরে আসার পথে বাধা দিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি চিকিৎসার অভাবে প্রাণ হারান। তিনি বলেন, এ থেকে সৌদি আরবের নির্মমতার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, এমনকি একজন অসুস্থ কূটনীতিককেও তারা ছাড় দেয়নি। সৌদি বর্বরতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে 5 বছরের বেশি সময় ধরে ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ আরোপের ফলে দরিদ্র ওই দেশটির চিকিৎসা ও স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও সেখানে পাওয়া যায় না। তবে জাতিসংঘের নিরাপত্তার কারণেই সৌদি আরব এতটা বেপরোয়া হয়ে উঠেছে, এমনকি জাতিসংঘ ইরানি রাষ্ট্রদূতের ইন্তেকালের বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, জখম, ভাঙচুর, হাঙ্গামা, এমনকি খুনোখুনির মতো ঘটনা ঘটছে। এদিকে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা নির্দেশ দিয়েছেন, বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে হবে, তাদের পায়ের হাড্ডি, হাতের কবজি ভেঙে দিতে হবে। এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনটি শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বিরোধ এখন তুঙ্গে। চলতি নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় মাঠে রয়ে গেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং আওয়ামী লীগে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী। আর এ নিয়ে কোন দলের জের ধরে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সংঘাতের ঘটনা ঘটছে। গতরাতে চট্টগ্রামের পটিয়ার নয়াহাট এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠে সাভারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা নির্দেশ দিয়েছেন, বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে হবে, তাদের পায়ের হাড্ডি হাতের কবজি ভেঙে দিতে হবে। নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা দৌলা বলেন, বিদ্রোহী প্রার্থীদের পায়ের যদি নুলা ভেঙে দেন আর হাঁটতে পারবে না। জামালপুরের সরিষাবাড়িতে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখলের নির্দেশ দিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, নৌকা মার্কাকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে। ভোটের দিন কেন্দ্র দখল করে হলেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। আপনারা ভোটকেন্দ্র দখল করে রাখবেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশরাফুল আলমকে নৌকা প্রতীক দিয়েছেন, নৌকা মার্কাকে বিজয়ী করা আপনার আমার দায়িত্ব। পঞ্চম ধাপে আগামী 5 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 61 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এরশাদুল হক ও তাঁর সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যা প্রসঙ্গে রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাতে জেলার পুলিশ জানিয়েছে, মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম ওরফে রাব্বি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, একটি হত্যা মামলায় আপোষ করার কথা বলে 80 লাখ টাকা নিয়েও কাজ না করায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ জানায়, 17 ডিসেম্বর রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এরশাদুল ও বাদলকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এরশাদুলের ভাই মোহাম্মদ আক্তারুজ্জামান বাদী হয়ে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন। গত রোববার দিবাগত রাতে আশরাফুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶